বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 18 মে, 4 জ্যৈষ্ঠ এবং ফার্সি 28 উর্দিবেহেশত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিনিদের সাফল্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারতের অসমে এনআরসি নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজার 65 স্থানে নতুন করে ইহুদিবাদীদের ভয়াবহ বিমান হামলা, ইসরায়েলের হাইফা শহরের গ্যাস ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলের ড্রোনের অনুপ্রবেশ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $74 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা, তীব্র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত 65টি স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় 60টি জঙ্গি বিমান অংশ নিয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র হিদাই জিলম্যান বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা 65টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে 48 ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসী। দখলদার ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাসফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে। হাইফার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাসফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এল। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুই সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল। জর্দান সীমান্ত দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে দখলদার সেনারা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, সকালে জর্দান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করেছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্দান দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়। গত 10 মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গাজায় এ পর্যন্ত 212 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 58টি শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে। এবছরের কুদস দিবসের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের 4টি প্রতিরোধ সংগঠন। এসব সংগঠন আয়াতুল্লাহ খামেনিকে লেখা আলাদা আলাদা চিঠিতে তার প্রতি এই কৃতজ্ঞতা জানিয়েছে। সোমবার সর্বোচ্চ নেতার কাছে পাঠানো চিঠিতে পপুলার ফ্রন্ট, ফাতা ইন্তিফাদা গ্রুপ, ফিলিস্তিনি পপুলার স্ট্রাগল ফ্রন্ট এবং ফিলিস্তিনি কোয়ালিশন ফোর্সেস বলেছে, আয়াতুল্লাহিল উজমা খামেনি ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলনের প্রতি সমর্থন ও ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার যে নীতি ঘোষণা করেছেন তাতে প্রতিরোধ সংগঠনগুলো উজ্জীবিত হয়েছে। চিঠিতে এসব সংগঠন আরও বলেছে, ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি ও ফিলিস্তিনিদের প্রতি মুসলিম উম্মার সমর্থন আদায়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সংক্রান্ত আরও কিছু খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা করায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সচিবের পদত্যাগে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এখন রয়েছে আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। পরে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার আগে সাংবাদিক রোজিনা ইসলাম পুলিশি নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে সচিবালয়ে 5 ঘন্টা আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন দাবি করেন। গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে 5 ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাত 9টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি নথিপত্র চুরির অভিযোগে শাহবাগ থানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি, তিনি অন্যায় করেছেন। আজ দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনার পূর্বের কোনো সংবাদের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন, সেগুলোর ছবি তুলছিলেন, অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। পাশাপাশি তার উপর নির্যাতনকারী কর্মকর্তাদের তদন্তপূর্বক কঠোর শাস্তি দাবি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে একদিনে ১৯,০০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৭ জন করোনা রোগী। পশ্চিমবঙ্গে মৃতদের মধ্যে ৩৭ জন রাজধানী কলকাতার এবং ৩৭ জন উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। অন্যদিকে ভারতে এ পর্যন্ত কমপক্ষে ১,০০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ২৪৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত রোববার একদিনেই ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক মৃত্যুর ঘটনা। ভারতের বিহার রাজ্যে সর্বাধিক ৬৫ জন চিকিৎসক মারা গেছেন। উত্তরপ্রদেশের ৩৭ জন এবং দিল্লিতে ২৭ জন চিকিৎসক করোনা যুদ্ধে পরাজিত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মন্ত্রীরা হাইকোর্টে জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। এদিকে তৃণমূল নেতাদের ধরতে সিবিআই এর অতি সক্রিয়তার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা মন্ত্রীরা হাইকোর্টে জামিন স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। ওইদিন সন্ধ্যায় বিশেষ আদালত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও সিবিআই রাতে হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর হাইকোর্ট ওই নেতাদের জামিনে স্থগিতাদেশ দিলে তাদেরকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। এভাবে সিবিআই এর অতি সক্রিয়তার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,
আমি আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল কোভিডের লড়াইয়ের জন্য, আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য, শ্মশানে যাতে সুষ্ঠুভাবে মরদেহ পোড়ায়, ভ্যাকসিনেশন ঠিক করে হয়, টেস্টিং ঠিক করে হয় এবং তারপরে চারিদিকে যাতে স্টেরিলাইজেশন মানে আমাদের স্যানিটাইজেশন ঠিক করে হয়, এর জন্য আমায় অ্যাপয়েন্ট করা হয়েছে। কলকাতার মানুষ কি আমায় বাঁচাতে দিল না? কলকাতার মানুষ কি আমায় বাঁচাতে দিল না?
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিন্দম ভট্টাচার্যের সমন্বিত বেঞ্চ। অন্যদিকে আজ বিকেলে ওই নেতা মন্ত্রীদের জামিন পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছে হাইকোর্টে। তাদের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল বুধবার। একই সঙ্গে জামিনের পুনর্বিবেচনার শুনানিও হবে একই দিনে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আবারও ফিলিস্তিন বিষয়ক খবর। গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৩৩,৫০,০০০ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট সোমবার এই খবর দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে গত ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন মানতে বাধ্য নয় মার্কিন সরকার। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এমন সময় এসব অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করতে যাচ্ছে যখন ইহুদিবাদী বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান। জারিফ বলেন, এরই মধ্যে যখন আমেরিকার অস্ত্র ও বোমা নিরাপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার আরও $73.50 লাখ মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে যাতে ইসরায়েল আরও ফিলিস্তিনি শিশুকে নিখুঁতভাবে হত্যা করতে পারে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়ে গাজার আবাসিক এলাকা ও বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে, ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে প্রমাণ করেছে ইসরায়েল অপরাজেয় নয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়াল। ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামাসের প্রতিরোধ যোদ্ধারাও শুধু যে নজিরবিহীন পাল্টা হামলা চালাচ্ছে তাই নয়, একই সঙ্গে বহির্বিশ্বে ইসরায়েলের সমর্থক দেশগুলোও হতচকিত ও হতবিহ্বল হয়ে পড়েছে। তারা হতাশ হয়ে পড়েছে। ইসরায়েল বিমান হামলা চালিয়ে গাজার আবাসিক এলাকা ও বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে, ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বহু মানুষ। ইসরায়েল যে কতটা বর্বর প্রকৃতির তা এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তবে অসম এ যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জিত না হওয়ায় তাদের পরাজয় এবং প্রতিরোধ যোদ্ধাদের শক্তিমত্তার বিষয়টিও ফুটে উঠেছে। গাজায় ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন থেকে কয়েকটি বিষয় ফুটে উঠেছে। গত এক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলের বর্বর হামলার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের মজুদ খুঁজে বের করা ও তা ধ্বংস করা, কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এছাড়া ইসরায়েল আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়ে ও নিরীহ মানুষ হত্যা করে প্রতিরোধ যোদ্ধাদের উপর এমনভাবে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে তারা ইসরায়েলের কথা মতো যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় এবং পূর্ব জেরুজালেম আল কুদস শহরের ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে। এ কারণে ইসরায়েল উন্মাদ মতো হামলা চালিয়ে গাজার সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি, বিদ্যুৎ ও কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের এই বেপরোয়া চেহারা থেকে তাদের অক্ষমতা ও হতাশার চিহ্ন ফুটে উঠেছে। আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের এই মারমুখী অবস্থান থেকে বোঝা যায় প্রতিপক্ষের শক্তির ব্যাপারে তারা খুবই চিন্তিত। ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি মিডিয়ায় প্রচারে বাধা দিলেও তাদের ভেতর থেকে বিভিন্ন উপায়ে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা যা দাবি করছে তার চাইতে তাদের প্রাণহানি ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। হামাসের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি হতাহত হয়েছে, ফলে সেখানকার অবৈধ ইহুদি অভিবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়া ইসরায়েলের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক সেবামূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে এবং বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে, যদিও ইসরায়েল এ সংক্রান্ত খবরাখবর গোপন রাখার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে ভারত প্রসঙ্গ। ভারতের বিজেপি শাসিত অসমে নাগরিক জাতীয় নাগরিকপঞ্জী NRC নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বাংলাভাষীদের সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে পাঠানো আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জী NRC নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সীমান্তবর্তী জেলায় 20% এবং অন্যত্র 10% নাগরিকের নথিপত্র ফের যাচাই করার ঘোষণা দিয়েছেন। এরপরে এনআরসি কোয়ার্ডিনেটর হিতেশ দেবগোস্বামী শীর্ষ আদালতে এনআরসি পুনঃপরীক্ষার আবেদন জানিয়েছেন। ওই ঘটনায় বাংলাভাষীদের সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, বাঙালিদের সন্দেহের নজরে রেখেই এনআরসির নিয়ম নীতি তৈরি এবং সংশোধন সংযোজন হয়, কিন্তু রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে তাদের নাগরিকত্বকেই প্রশ্নের মুখে ঠেলা হচ্ছে। এ প্রসঙ্গে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন আমসুর সাবেক সভাপতি ও রাইজার দলের নেতা আজিজুর রহমান আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
এটা তো প্রথম কথা হয়েছে যে সুপ্রিম কোর্টের মনিটরিং এ এনআরসির কাজ চলছিল, সুপ্রিম কোর্টের মনিটরিং এ এনআরসি পাবলিশ হয়েছিল, আর মানুষকে একবার দুইবার নয় তিনবার চারবার পাঁচবার এরকম ভেরিফিকেশন করছে, হিয়ারিং করছে, তারপর এনআরসি পাবলিশ হয়েছে। এখন স্টেট কোঅর্ডিনেটর আগে যে স্কুলে প্রতীক হাজেলা ওনাকে ট্রান্সফার দেওয়ার পর নতুন যে স্টেট কোঅর্ডিনেটর আসছে উনি আজকে প্রায় আড়াই বছর হয়ে গেছে ওনার কার্যকাল, কোন ধরনের এনআরসির কোনো কাজ নিয়ে মানে গতি আগবাড়াইতে পারলো না। এখন হঠাৎ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে উনি সুপ্রিম কোর্টে যে অ্যাপ্লিকেশন ফাইল করছে 100% রিভেরিফিকেশন করা লাগে। আমরা ভাবি যে এটা হিতেশ দেব শর্মার এটা মহিমতালি এই এনআরসিটাকে বুমেরাং বানাইতে জন্য উনি চেষ্টা করতেছে। আমরা চাই যে হিতেশ দেব শর্মার সদ্জ্ঞান ঘুরে আসুক, পাবলিকে যেরকম যে পাবলিকে যে ডকুমেন্ট দেখাই থাকে এখন আবার রিভেরিফিকেশন আরো 10 বার যদি রিভেরিফিকেশন করে ডকুমেন্টস তো সেমই দেখা হবে,
বলছিলেন আজিজুর রহমান। তিনি বলেন, আমরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, আমরা মনে করি সুপ্রিম কোর্টে রিভেরিফিকেশনের আবেদন গ্রাহ্য হবে না। অন্যদিকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও নতুন করে এনআরসি নথি পরীক্ষা না করার আবেদন জানিয়েছে। অসম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর তপধীর ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন রাজ্যে থাকা সত্ত্বেও ভাষা ও ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন। ডি ভোটার ডিটেনশন ক্যাম্প এবং এনআরসি তালিকা তৈরির নামে সীমাহীন যন্ত্রণায় রয়েছেন তারা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। আজকের দর্পণে শুনবেন ইসলামের দৃষ্টিতে শ্রমের গুরুত্ব সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে একজন শ্রমিকের বিশেষ মর্যাদা রয়েছে এবং অলস বসে থাকাকে ঘৃণা করা হয়েছে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্টি জগতের বিচিত্র কর্মতৎপরতা এবং মানুষের কর্মময় জীবনের দায়িত্ব, কর্তব্য ও এর গুরুত্ব সম্পর্কে কথা বলব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলে সৃষ্টিজগতের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে যার কাজে বা দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছে। এই সৃষ্টিজগৎ আল্লাহর ইচ্ছা ও শক্তির এক অনন্য প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী আর ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছেন 6 দিনে এবং বাহ্যিক কোনো খুঁটি বা পিলার ছাড়াই নবমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। ভূপৃষ্ঠকে সৃষ্টিরাজির জন্যে দোলনার মতো করে তৈরি করেছেন। আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড় পর্বতকে স্থাপন করে ভূপৃষ্ঠকে কম্পন থেকে সুরক্ষা করেছেন। এই ভূপৃষ্ঠকে আলোকিত করার জন্য উজ্জ্বল জ্যোৎস্নাময় চাঁদ আর রঞ্জনরশ্মিময় সূর্যকে স্থান করেছেন। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী নামক গ্রহটিকে তার নিজস্ব কক্ষপথে পরিচালিত করেছেন যাতে রাত এবং দিনের সৃষ্টি হয়। একইভাবে বাতাসকে পাঠিয়েছেন যাতে মেঘকে এদিক ওদিক সঞ্চালিত করা যায় এবং উপযুক্ত অঞ্চলে খরা জর্জরিত তৃষিত ভূমির উপর প্রাণ সঞ্চারী বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদের চারা রোপণের ব্যবস্থা করা যায়।
আল্লাহ আকাশ এবং জমিনকে মানুষের সেবায় সৃষ্টি করেছেন যাতে মানুষ তার কাজকর্ম এবং সৎ কর্মতৎপরতার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বক্তব্য অনুযায়ী প্রতিনিয়ত কর্মতৎপর। সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। একইভাবে সৃষ্টিজগতের কোথা লক্ষ্য উদ্দেশ্যহীনতার কোনো স্থান নেই। প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্ররাজি সবাই যার যার নির্দিষ্ট পথে সুনিপুণ সুশৃঙ্খলার সাথে আপন আপন লক্ষ্য পানে সদা ধাবমান। বিরাম কিংবা একঘেয়েমির কোনো সুযোগ বা স্থান সৃষ্টিরাজ্যে নেই। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই মানুষেরও উচিত সুশৃঙ্খল এই ব্যবস্থাকে অনুসরণ করা। এদিক থেকে চিন্তা করলে কাজ চেষ্টা প্রচেষ্টা তথা কর্মতৎপরতা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বেকারত্ব ও বিশ্রামের মানে হল সৃষ্টিজগৎ ও জীবনের প্রবাহ থেকে ছিটকে পড়া।
উন্নত এবং জটিল এই মানব সমাজে তাই জীবনের সকল কোণেই বা সকল পর্যায়েই কাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এমনকি বলা যেতে পারে কাজ প্রত্যক্ষ বা পরোক্ষে আত্মা এবং মনের উপর, চিন্তা পদ্ধতির উপর, মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। চলমান জীবন প্রবাহের গতিশীলতার জন্য বা জীবন ধারণের জন্য মানব সমাজকে অবশ্যই কাজ বা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের বড় বড় আশা আকাঙ্ক্ষা বা বৃহৎ মূল্যবোধগুলো অর্জন করার জন্য নিরন্তর উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাবার কোনো বিকল্প নেই। যে কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে চাইলে অবশ্যই সেই জাতিকে কর্মতৎপর হতে হবে, অলসতা পরিহার করে চলতে হবে। যুগে যুগে যারাই বড় বড় সভ্যতার জন্ম দিয়েছেন তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টিজগতে অনন্য অবদান রেখে গেছেন। বিশাল বিশাল ভবন নির্মাণ, যেমন ইরানের ঐতিহাসিক পার্সেপোলিস প্রাসাদ, মিশরের বিশাল বিশাল পিরামিড কিংবা চীনের প্রাচীর ইত্যাদি মানুষের এই সৃষ্টিশীল চিন্তারই ফসল।
আধুনিক কালের গগনচুম্বী অট্টালিকা বা টাওয়ার নির্মাণ, মহাশূন্য জয় কিংবা আকাশে মানুষের উড্ডয়ন, দুরারোগ্য রোগের চিকিৎসা, মহাসড়ক, টানেল, বিশাল বিশাল শিল্প কারখানা নির্মাণ, যোগাযোগের জন্যে বিস্ময়কর ডিজিটাল সিস্টেম প্রভৃতি মানুষেরই সৃজনশীল চিন্তা আর নিরলস কর্মপ্রচেষ্টার উপহার। এগুলোকে তাই সুন্দর অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। কর্মপ্রচেষ্টার কল্যাণে মানুষের জীবন সুশোভিত হতে পেরেছে। মানুষের অন্তরাত্মা ও দেহ থেকে দুর্বলতা আর বিরক্তি বিদূরিত হয়। মানব জীবন থেকে যদি কর্মতৎপরতা লোপ পায় তাহলে তার পতনের ধারার সূচনা হবে। সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট লিখেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল পেশা বা কাজ। আমার দৃষ্টিতে আল্লাহর কাছে ধন সম্পদ না চেয়ে কাজ এবং আমলের তৌফিক চাওয়াটাই উত্তম। মানুষের জন্য পানাহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাজও অত্যন্ত জরুরি। কিন্তু কেন? মানুষ কি তার বস্তুগত প্রয়োজনে কিংবা উত্তম জীবনযাপনের জন্য কাজ করবে? মানুষ কি কেবল খাবার দাবারের সংস্থানের জন্যই কাজ করবে?
এই প্রশ্নের জবাবে বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ কর্মপ্রচেষ্টাকে কেবল দুনিয়াবী স্বার্থসিদ্ধি বা মানুষের বস্তুতান্ত্রিক জীবনের প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ করেছেন, যদিও আরও অনেক মতবাদ ও চিন্তাধারায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে। ইসলাম কাজকে একটু বিস্তৃত পরিসরে চিন্তা করে। মানুষের সাথে সৃষ্টিজগতের অন্যান্য সম্পর্কের মতোই কাজও পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় বলে ইসলাম মনে করে। কাজের থেকে মানুষ যদি উপকৃত না হতো কিংবা সবচেয়ে কম কাজ করেই যদি মানুষ সকল নিয়ামতের অধিকারী হয়ে যেত তাহলে তাদের জীবন হয়ে যেত আনন্দ উল্লাসহীন। জীবনের অর্থ বা মজাই হারিয়ে যেত। এ সম্পর্কে ইমাম সাদেক আলাইসালামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের আলোচনা। নবীজির আহলে বাইতের মহান ইমাম ইমাম জাফর সাদিক আলাইসালাম মানুষের আত্মার উপরে কাজের ইতিবাচক প্রভাব এবং কাজের মানসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনোরকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
ধরা যাক কোন এক লোক এমন একদল মেহমানের সাথে যোগ দিল যাদের খাওয়া পরার সকল দায় দায়িত্ব সহ সব ধরনের সেবারই নিশ্চয়তা রয়েছে। একটা সময় পর বেকার বসে থাকতে থাকতে এ লোকটা ক্লান্ত হয়ে যায় এবং অবশেষে কাজের সন্ধানে যায় যাতে তার বেকারত্বের অবসান হয়। এখন ভাবুন, যদি সারাটি জীবন মানুষের সকল প্রয়োজনীয়তা সকল চাহিদা আপনা আপনি মিটে যেত তাহলে মানুষের অনুভূতিটা কিরকম হতো। তার এ বক্তব্য থেকে বোঝা যায় যে কাজ কেবলমাত্র আয় রোজগারের জন্যই নয়, বরং সুস্থ থাকা এবং ব্যক্তিত্ববান হবার গোপন রহস্য। অগাধ অর্থ সম্পদের মালিক হবার পরও তাই কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 18 মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের খবরের শিরোনাম, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চান বাইডেন, প্রথম আলো। ফিলিস্তিন জ্বলছে, এ আগুন নিভবে কবে, প্রথম আলো। ঝাঁকে ঝাঁকে রকেট দেখে বিস্মিত ইসরায়েল, এটিও প্রথম আলো শিরোনাম। ইতিহাস আর কেউ মুছতে পারবে না, প্রধানমন্ত্রী মানব জমিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা, বাংলাদেশ প্রতিদিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে, রজিনা ইত্তেফাক। অর্থনীতির খবর, করোনাকালেও মাথা পিছু আয় বেড়েছে, যুগান্তর। ভারতের কয়েকটি শিরোনাম, করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি, মে মাসেই বেকারত্বের হার হতে পারে সর্বোচ্চ, সংবাদ প্রতিদিন। একদিনে করোনায় মৃত্যুর নয়া রেকর্ড আজকাল, নারদ নাটকে জেলেই চার গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হামলা ও হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সহ ভারত ও বিশ্ব মিডিয়ায় বিশেষ শিরোনামে খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চান বাইডেন। খবরটিতে লেখা হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে 8 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে সংঘাত বন্ধের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 212 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে 61 জন শিশু রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় 38,000 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 2,500। হামলার পাল্টা জবাব হিসেবে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, হামাস এখন পর্যন্ত 3,000-এর বেশি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি পক্ষে 10 জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, ইসরায়েলের নৃশংস আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে যে হারে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হচ্ছে তা দেখে বিস্মিত ইসরায়েল। আরও লেখা হয়েছে, ফিলিস্তিন জ্বলছে, এ আগুন নিভবে কবে?
সাংবাদিক রোজিনার রিমান্ড নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ। এটি দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম। এটিতে লেখা হয়েছে, রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার 5 ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে 62 পাতার নথি সরানোর অভিযোগ রয়েছে। আর কালের কণ্ঠ লিখেছে, রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা।
অর্থনীতির খবর, করোনাকালেও মাথাপিছু আয় বেড়েছে। যুগান্তরের এশিয় নামের প্রতিবেদনে লেখা হয়েছে, করোনা মহামারীর মধ্যে মাথাপিছু আয় বেড়ে $2,227 দাঁড়িয়েছে। এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল $2,064। গতকাল মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এই অর্জনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সব রেকর্ড ভেঙে ভারতে একদিন 4,329 জনের প্রাণহানি, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, করোনা ভাইরাসে ভারতে গত 24 ঘণ্টায় 4,329 জনের মৃত্যু হয়েছে। মহামারী পর্বে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2,78,719 জনের। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন 2,63,553 জন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘণ্টায় 2,63,553 জন সহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও 2,50,000 ছাড়াল।
চীনের প্রায় 3 কোটি বিবাহযোগ্য পুরুষ পাচ্ছেন না পাত্রী, কেন? আজকালের এ প্রতিবেদনে লেখা হয়েছে, পাত্রের সংখ্যা প্রচুর কিন্তু কোণে মিলছে না, যার ফলে চীনের প্রায় 3 কোটি যুবক অবিবাহিত রয়েছেন। অনেক দেশের এত জনসংখ্যাই নয় যে পরিমাণে পুরুষ চীনে অবিবাহিত রয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে, এক গবেষকের কথায় চীনে সাধারণত পুরুষরা বয়সের তুলনায় কম বয়সীদের স্ত্রী হিসেবে গ্রহণ করে। দেশে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশ কম বলেই এটা হচ্ছে।
করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি, মে মাসেই বেকারত্বের হার হতে পারে সর্বোচ্চ, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, অর্থনীতির ওপর করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব আশঙ্কার থেকে অনেক বেশি, ফলে মে মাসে বেকারত্বের হার আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে অধিকাংশ রাজ্যেই পূর্ণ অথবা আংশিক লকডাউন চলছে, বহু ক্ষেত্রে বন্ধ উৎপাদনও। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে ভোগ্যপণ্যের চাহিদা ঠেকেছে তলানিতে। এক সমীক্ষা অনুযায়ী প্রায় 70 লাখ মানুষ কর্মহীন হতে পারেন মে মাসে, বেকারত্বের হার হতে পারে গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ।
ভোট পরবর্তী হিংসায় সিট গঠনের দাবি নিহতের পরিবারের রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।
এ সংক্রান্ত ঘটনাবলীর তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন নিয়ে যে দাবি করা হয়েছিল নিহতদের পরিবারের তরফে, তা নিয়ে রাজ্যের কী ভাবনা তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠাল দেশের শীর্ষ আদালত। এদিকে আজকালের এক খবরে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টেই নারদ মামলা লড়তে চায় রাজ্য। নারদকাণ্ডে জড়িত থাকার অপরাধে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক সহ চারজন আপাতত জেলবন্দী, তাদের জামিনের জন্য হাইকোর্টে যেতে চায় রাজ্য। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা শুনেছি সন্ত্রাসীর পরিণতি নামে চমৎকার একটি প্রাচীন গল্প। সন্ত্রাস সাধারণত যারা করে তারা ক্ষমতাশালী হয় কিংবা ক্ষমতাবানদের সাহচর্য প্রাপ্ত হয়। তাদের অনুসারীরাও নিজ নিজ মহল্লায় অনুরূপ অত্যাচার চালায়, ত্রাস সৃষ্টি করে ইত্যাদি বিচিত্র উপায়ে লোকজনকে হয়রান করে। নীরবে সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না জনগণের। কিন্তু এক মাঘে তো শীত যায় না বলে একটা কথা প্রচলিত আছে সমাজে, ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়। একবার যদি ওই অত্যাচারী কোনো রকমে বিপদে পড়ে, অত্যাচারিত জনতা সেই সুযোগটিকে গণিমত বলে মনে করে, প্রতিশোধ নিতে ভুল করে না।
গল্পটি আশা করি ভালো লেগে থাকবে আপনাদের। আজকের আসরেও আমরা একটি গল্প শুনব, তবে এটি হল প্রবাদের গল্প। হেসব বে দিনার বাকশেষ বে খারবর, অর্থাৎ হিসাবে পাই পাই দানে সীমানাই। যারা নিজেদের উত্তর প্রজন্মকে সচেতন করে তুলতে চান, বিশেষ করে ধূর্ত ও অসৎ লোকদের প্রতারণা থেকে নিজেদের সন্তানদের রক্ষা করতে চান, তাদেরকে জীবন বোধ সম্পর্কে বাস্তব ধারণা দিতে চান, তারা আজকের এই প্রবাদের গল্পটি মনোযোগ সহকারে শুনুন। ছোট্ট এই প্রবাদের গল্পটি আপনাকে শেখাতে পারে জীবনের অনেক বাস্তবতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি প্রত্যাশা রইল।
সেই কোনো এক কালের কথা, কাল তো নির্বিকার, সে তার মতো চলতেই থাকে, কারো কথা শোনে না সে। তবে কোনো এক মাকে এমন কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, যেসব ঘটনা মাছ ধরার জালে মাছ আটকানোর মতো, সময়ের জালে আটকে যায় তারা। সে কালের কোনো এক সময়ের সেই রকম একটি গল্পের কথা বলছি। দুজন ভালো মানুষ ছিল সে সমাজে। তারা সব সময় চাইত গরিব ফকির অর্থাৎ অভাবী মানুষকে সাহায্য সহযোগিতা করতে। এ কাজ করার জন্য তারা তাদের নিজস্ব মহল্লায় ঘুরে বেড়াত। মহল্লার ধনী মানুষ যারা তাদের দরজায় গিয়ে বুঝিয়ে বুঝিয়ে কিছু টাকা পয়সা সংগ্রহ করত। ওই সংগৃহীত টাকা দিয়ে তারা গরিব ও অভাবী মানুষদের জন্য তাদের জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিত।
এলাকাবাসী ও প্রতিবেশীরা ওই দুই ভদ্রলোককে খুবই ভালো মানুষ, মানে সমাজসেবক ও কল্যাণকামী হিসেবেই জানত। এ কারণে মহল্লার লোকজন তাদেরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে দ্বিধা করত না, যার পক্ষে যেটুকু দেয়া সম্ভব ছিল দিত তাদেরকে। এভাবে প্রতিবেশী গরিব ও অভাবী লোকদের জন্য ত্রাণ ও সাহায্য সংগ্রহের কাজ সুন্দরভাবেই চলছিল। এরকম সাহায্য সংগ্রহের কাজে একদিন ওই দুই ভদ্রলোক মহল্লারই এক প্রতিবেশীর ঘরে গেল। তারা ত্রাণ ও অনুদান সংগ্রহের লক্ষ্যে প্রতিবেশীর ঘরের দরজায় টোকা দিতে চেয়েছিল, কিন্তু দিতে ইতস্তত বোধ করল, কারণ ঘরের ভেতর থেকে প্রচণ্ড হইচইয়ের শব্দ কানে আসছিল তাদের। তারপর কি হলো তা আমরা শুনব একটু পরে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। বলছিলাম প্রচণ্ড হইচইয়ের শব্দ কানে আসছিল ঘরের ভেতর থেকে। ঘরের মুরব্বি সজোরে তার ছেলেকে বলছিলেন, আগামী এক সপ্তাহ তোর পকেটে কোনো কানাকুড়ি দেওয়া হবে না, তখন বুঝবি টাকার মূল্য কি, আর মূল্য বুঝলে বেহিসাবি হবি না, টাকা উড়াবি না। ছেলে বলল, আমি কি জানতাম নাকি যে ওই দোকানদার বেশি দামে বিক্রি করে? আমি জানতে চাইলাম কত, সে বলল এত, আমি সেই পরিমাণ টাকা বুঝিয়ে দিয়ে চলে এলাম। একই জিনিস যদি অন্য দোকানে আমার নজরে না পড়ত তাহলে তো বুঝতেই পারতাম না আমি বেশি দামে কিনেছি। বাবা বলল, আগে কয়েকটা দোকানে দাম যাচাই করে তারপর কেনা উচিত, তুমি সোজা এক দোকানে গেছো, দোকানদার যত দাম বলল তত দিয়ে চলে এসেছো, টাকাটি কি ভাল্লুকের ঘাস যে যেমনে খুশি তেমনে উড়াবে?
বাবা ছেলের ঝগড়া এভাবেই চলছিল। সমাজসেবী ভদ্রলোকেরা একে অপরের দিকে তাকালো এবং একজন বলল, এই ঘরে মনে হয় টোকা না দেয়াটাই ভালো হবে। মনে হয় না যে বাবা তার ছেলের সঙ্গে বেশি দামে জিনিস কেনার কারণে এরকম ঝগড়া করে সে তার গরিব প্রতিবেশীর জন্য দান দক্ষিণা করবে। অপরজন বলল, কিন্তু এটা বোধ হয় আমাদের দায়িত্ব তার কাছ থেকেও সাহায্য চাওয়া, দেওয়া না দেওয়া তার ব্যাপার। অবশেষে তারা সিদ্ধান্ত নিল ওই লোকের ঘরের দরজায় টোকা দেবে। অবশ্য তারা যে কিচ্ছু পাবে সে প্রত্যাশা কারোরই ছিল না। দরজায় নক করল এবং কিছুক্ষণ পর ঘরের মালিক দরজা খুলল। প্রতিবেশীদের দেখে সে খুশি হয়ে গেল। সাহায্য সংগ্রহকারীরা তাদের কাজের কথা বিস্তারিত বর্ণনা করে বলল, এখন আপনার খুশি, চাইলে সাহায্য নাও দিতে পারেন, আবার চাইলে সামান্য কিছু দিয়ে এই মহতে উদ্যোগে শরিক হতে পারেন। এ পর্যায়ে আবারও ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। মালিক দ্রুত ঘরের ভেতর চলে গেল এবং ফিরে এলো মোটামুটি ভালো পরিমাণের টাকা সংগ্রাহকদের হাতে দিল। সংগ্রাহকরা চিন্তাও করতে পারেনি এত টাকা তাদেরকে দেবে, সে কারণে বিস্মিত হয়ে গেল তারা। একজন বলল, আপনাদের কথাবার্তা শোনার কোনো ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু কথাবার্তা এত সরবে হচ্ছিল যে কেউ এই পথ অতিক্রম করেছে শুনতে পেয়েছে। আমরাও আপনাদের বাপ ছেলের কথা অনিচ্ছাকৃতভাবে হলেও শুনতে পেয়েছি, সে কারণে আমরা ভাবতেও পারিনি আল্লাহর পথে ব্যয় করার জন্য আপনি এত বিশাল অনুদান দেবেন।
বাড়ির মুরব্বি হাসতে হাসতে বলল, আমি তো কৃপণতার কারণে ছেলেকে বকা বাধ্য করিনি, ওকে আমি জীবনের হিসাব নিকাশ শেখাতে চেয়েছি যাতে কেউ ঠকাতে না পারে। তার জানা উচিত খরচ করতে হবে প্রয়োজন মতো, আর অসহায় গরিব ফকিরদের দান করতে হবে সাধ্য মতো। ওই ঘটনার পর থেকে বলা হচ্ছে, হিসাবে পাই পাই দানে সীমানাই। যাই হোক শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই আমাদের, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। অবরুদ্ধ গাজার 65 স্থানে নতুন করে ইহুদিবাদীদের ভয়াবহ বিমান হামলা, ইসরায়েলের হাইফা শহরের গ্যাস ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো জর্দান সীমান্ত দিয়ে ইসরায়েলের ড্রোনের অনুপ্রবেশ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $74 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা। তীব্র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি। এবারে আরও কিছু খবর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্বশর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হবে। তিনি সোমবার গাজায় এক বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলোর বেঁধে দেওয়া পূর্বশর্ত মেনে না নেয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তার পছন্দ হোক বা না হোক, আজ হোক কিংবা কাল হোক, ইসরায়েল সরকারকে প্রতিরোধ সংগঠনগুলোর পূর্বশর্ত মেনে নিতেই হবে। হামাসের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর সঙ্গে দিনের আলোতে পেরে না উঠে দখলদার ইসরায়েল রাতের অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ ধরনের মানবতাবিরোধী হামলা দখলদার ইসরায়েলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.